হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় স্বাধীন বাংলাদেশের 43 বছর, প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ। আর সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ শতরূপা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব শহীদদের, তাঁদের স্বজনদের এবং যারা গোটা স্বাধীনতার প্রক্রিয়ায় তাঁদের অবদান রেখেছেন, নির্যাতিত হয়েছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন, তাঁদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শ্রোতাদের জিজ্ঞাসা ও আমাদের প্যানেলিস্ট অতিথিদের সরাসরি জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়ে যেমনটি আপনারা একটু আগেই জেনেছেন হয়তো, স্বাধীন বাংলাদেশের 43 বছর, প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ। শ্রোতারা আমাদের এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে প্রশ্ন করতে পারেন, 2026193062। আপনারা ভিওএ ফেসবুক ফ্যান পেজেও আপনাদের মন্তব্য প্রশ্ন পাঠাতে পারেন। আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, বিশিষ্ট গবেষক ও লেখক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। প্রফেসর আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, গবেষক ও বিশ্লেষক ডক্টর মাহবুবুল মোকাদ্দেম আকাশ। ডক্টর আকাশ, আপনাকে স্বাগতম।
আপনাকে ধন্যবাদ।
আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক, লেখক ও বিশ্লেষক ডক্টর কাবেরী গায়েন। ডক্টর কাবেরী গায়েন, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
আজ 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1971 সালে বেয়নেটের আঘাতে, বারুদের গন্ধে, লেলিহান আগুনের শিখায়, নিরীহ মানুষের রক্তে ও অশ্রুতে এই দিনের সূচনা ঘটেছিল। তারপর আরও 9 মাস সময় লেগেছে মুক্তির আশ্বাস পেতে বাঙালির। তাই স্বাধীন বাংলাদেশের 43 বছরের কথা যখন আমরা বলছি, এর প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জের হিসেব যখন করছি, তখন বোধ করি ওই 9 মাসের অবরুদ্ধ বাংলাদেশের চ্যালেঞ্জকে অতিক্রম করে বাদবাকি সময়ের কথাই বলছি, ক্যালেন্ডারের হিসাবে 42 বছর 3 মাস 10 দিন। আজকের অনুষ্ঠানে শ্রোতাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের মধ্য দিয়েই আমরা জানবার চেষ্টা করছি প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জের কথা। আমরা শ্রোতাদের প্রশ্ন নেওয়ার আগে শ্রোতাদের প্রতি অনুরোধ রইল প্রশ্ন সংক্ষিপ্ত রাখার, এবং আমাদের প্যানেল সদস্যদের কাছেও বিনীত অনুরোধ উত্তরও যতটুকু সম্ভব সংক্ষেপে দেওয়ার। এবার তাহলে আমরা প্রশ্ন নিচ্ছি শ্রোতাদের। প্রথম প্রশ্নটি করেছেন এই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নিকটবর্তী ম্যারিল্যান্ডের জার্মান টাউন থেকে মারুফ রহমান। হ্যালো।
হ্যালো, আমি মারুফ রহমান, জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে বলছি। স্বাধীনতার 43 বছরে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলেও যা এসেছে তা কিন্তু একেবারে কম নয়। তৈরি পোশাক শিল্পে এত অগ্রগতির পরেও অন্যান্য শিল্পে এবং শিক্ষায় সমমানের দেশগুলো থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে, আর অর্থনৈতিক দিক থেকে যতটা হবার কথা ছিল শাসকদের দুর্নীতি আর দূরদর্শিতার অভাবে ততটা হয়নি, আর যোগ্য নেতৃত্বের অভাবে মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে অনেক। আমার ধারণা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক নেতৃত্ব। আমরা সামরিক, আমলাতান্ত্রিক কিংবা মৌলবাদী শাসনের ঘোর বিরোধী, কিন্তু অযোগ্য এবং দুর্নীতিবাদ শাসক বা রাজনৈতিক নেতৃত্বের বেলায় বিরোধী শিবিরকে দোষারোপ করেই দায়িত্ব শেষ করি। এই যে নৈতিক অবক্ষয়, সেটা রাজনৈতিক বলুন আর সামাজিক বলুন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত বলেই মনে হয়। এ ব্যাপারে আপনাদের মতামত জানলে খুশি হব। ধন্যবাদ।
বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা নৈতিক অবক্ষয়ের বিষয়টি মারুফ রহমানের প্রশ্ন। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন,
বাংলাদেশের বয়স 43 পেরিয়ে আজকে 44 পা দেওয়া হলো আর কি, এই সময়টিতে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে তার স্বীকার্য সত্য। অন্তত 71-এ ডক্টর হেনরি কিসিঞ্জার যখন বলেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়ি যে আজকে বাংলাদেশ নয় এটা সবাই স্বীকার করবে, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মানদণ্ডেও আমরা অনেকটাই এগিয়েছি। উন্নয়ন কতটুকু হয়েছে সে নিয়ে আমার প্রশ্ন আছে, সেটা বিস্তারিত এই মুহূর্তে বলছি না, হয়তো পরে দেখা যাবে। তবে সম্মানিত প্রশ্নকর্তা যে প্রশ্নটি ছুঁড়েছেন সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, এবং চ্যালেঞ্জের দিকটি তার আকর্ষণ বেশি। আমি মনে করি বাংলাদেশ যা হবার কথা ছিল তা এখনো হয়ে ওঠেনি, তার কারণটি হচ্ছে 1972 দশই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরেই যে ভাষণটি দিয়েছিলেন তার একটি বাক্য ছিল বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, এবং এই বাক্যটির দ্বিতীয় অংশ ছিল যার ভিত্তি ধর্ম হবে না। এখন আদর্শ রাষ্ট্র কাকে বলে, আদর্শ রাষ্ট্র কি কি বৈশিষ্ট্য থাকলে একটি রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হয়ে উঠতে পারে সে নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু এটুকু তো নির্দ্বিধায় আমরা স্বীকার করব যে বাংলাদেশ এখনো আদর্শ রাষ্ট্র হয়নি। এবং আরেকটি হচ্ছে বাংলাদেশের সংবিধানে এখন রাষ্ট্র ধর্ম ইসলাম, তাহলে কি এটা বলা যায় না যে দেশটির বা এই রাষ্ট্রটির ভিত্তি হচ্ছে ধর্ম? এবং একটি রাষ্ট্রের ভিত্তি ধর্ম হলে সে রাষ্ট্রটি গণতান্ত্রিক হতে পারে না। তো সেই জন্যই আমি মনে করি, যদি মোটা দাগে বলতে চাই, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে গণতন্ত্রকে থিতু করা আর কি, সেইটা কিন্তু আজও আমরা পারিনি। এবং আমি উন্নয়নের কথা একটু বলছিলাম, উন্নয়ন বলতে আমি শুধু প্রবৃদ্ধি খাত বাড়ি প্রবৃদ্ধি বুঝিলাম, আমি প্রবৃদ্ধির মাধ্যমে অর্জিত যা ফসল তা অন্তত সমভাবে না হলেও ন্যায্য বন্টন আশা করি। সেই জন্য আমার বিবেচনায় উন্নয়ন হচ্ছে সমতা ভিত্তিক প্রবৃদ্ধি, গ্রোথ উইথ ইকুইটি, সেই জায়গাটি আমরা আজও অর্জন করতে পারিনি। দারিদ্র অনেকটা কমেছে বা বলা যায় যে মানুষের অবস্থা অনেকটাই ফিরেছে বলা যায়, কিন্তু তবুও ধন বৈষম্য আছে এবং সামাজিক অস্থিরতা সেই কারণেই তৈরি হয়। রাজনৈতিক অনুন্নয়ন একটি সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে। অর্থনীতিবিদরা বা বিদেশি অর্থনীতিবিদরা প্রায়শই আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিকটি প্রতি দৃষ্টি আকর্ষণ করে থাকেন, যেমন অমর্ত্য সেন আমাদেরকে বাহবা দিয়েছেন যে সামাজিক খাতে আমরা ভারতের চেয়ে এগিয়ে গেছি ইত্যাদি ইত্যাদি আছে। উন্নয়নশীল দেশ হিসেবে অর্থনীতির বিবেচনায় আমরা অভিহিত হতে পারি, কিন্তু একটি বিবেচনা কোনো সময় আলোচনা আসে না।
আমরা এই প্রসঙ্গে আবার ফিরে আসব। আমি অধ্যাপক এম এম আকাশের কাছে যাচ্ছি। মারুফ রহমান নেতৃত্বের কথা বলেছেন, দুর্নীতির কথা বলেছেন, আপনি কি মনে করেন?
দেখুন, বাংলাদেশকে যদি 43 বছরকে কয়েকটা পিরিয়ডে ভাগ করি, তো প্রথম 3 বছর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন আমল, তারপরে 75 থেকে 90 এক ধরনের স্বৈরাচার, নেবাসী গণতন্ত্র, সামরিক আইন, পরবর্তী যে 23 বছর যেটা গণতন্ত্র যাচ্ছে, হোঁচট খাচ্ছে, আবার উঠছে, গণতন্ত্রের এক্সপেরিমেন্ট চলছে। গণতন্ত্রের তার মানে আগের একদম শুরুর 3 বছর বাদ দিলে মাঝখানের 15 বছরকে আমি বলবো রাজনৈতিক নেতৃত্ব, দুর্নীতি, গণতন্ত্র উভয় বিচারেই সবচেয়ে ডার্ক। এখনকার যে 23 বছর 90 থেকে 2014 এটা রিলেটিভলি লেস ডার্ক, আগের তুলনায় কম অন্ধকার, কিন্তু এখানেও দুর্নীতি এবং গণতন্ত্রহীনতার সমস্যা রয়ে গেছে। গণতন্ত্রহীনতার সমস্যাটার সমাধান হবে কিনা সেটা নির্ভর করবে অগণতান্ত্রিক মৌলবাদী শক্তির পরাজয় সম্পন্ন হবে কিনা। যদি সম্পন্ন না হয় তাহলে গণতন্ত্রের বিপদ চলতে থাকবে। সুতরাং যুদ্ধাপরাধীদের বিচার সমাপ্ত হওয়া, জামাত নিষিদ্ধ হওয়া, এই অগণতান্ত্রিক শক্তিকে গণতন্ত্রের মঞ্চ থেকে বিতাড়িত করে গণতন্ত্রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হবে সরকারি দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হবে বিরোধী দল, এরকম একটা আবহাওয়া না আসলে পরে দুই শক্তির মধ্যে বিশ্বস্ততা গড়ে উঠবে না এবং গণতন্ত্র বাধা বিঘ্ন মুক্ত হবে না। দুর্নীতি জিনিসটা এই গণতন্ত্রের সঙ্গে জড়িত। গণতন্ত্র যদি থাকে, দুর্নীতি দুটো ভাবে দূর হয়, একটা হলো ট্রান্সপারেন্সির মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে, আরেকটা হলো জবাবদিহিতার মাধ্যমে। এখন স্বচ্ছতার জিনিসটা সাধারণত পত্র পত্রিকায় আমাদের যে অগ্রগতি হয়েছে তাতে কম বেশি নিশ্চিত হচ্ছে। কেউ অপরাধ করে তার অপরাধ গোপন রাখতে পারছে না কোনো ভাবে তা প্রকাশিত হচ্ছে, কিন্তু সেই জন্যই যন্ত্রণাটা আরো বেশি যে তার অপরাধ প্রমাণিত হওয়ার পরেও তার শাস্তি হচ্ছে না। সেটার কারণ হলো রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতা হচ্ছে না। তারা যদি তাদের দলের লোককে ক্ষমা করে দেয় এবং অন্য দলের লোককে সমান অপরাধে অপরাধী হওয়ায় আরো বেশি দণ্ড দেয়, অর্থাৎ ন্যায় বিচার না করে, তাহলে পরবর্তীকালে তারা নির্বাচিত হতে পারবে না, এই ঘটনাটা ঘটছে না। তারা যদি অর্থ এবং পেশি ব্যয় ব্যবহার করে নির্বাচনে জেতার চেষ্টা করে, নির্বাচনকে যদি লেভেল প্লেইং ফিল্ড না করে তারপরেও তারা জিততে পারে, তাহলে কিন্তু জবাবদিহিতা ফিরবে না। সুতরাং আলটিমেটলি গণতন্ত্রের সংকটটা প্রথমে মৌলবাদকে বিতরণ, তারপরে গণতন্ত্রের ইনস্টিটিউশনাল পারফেকশনের মাধ্যমে, প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের যে শ্রোতা যিনি প্রশ্নটা করলেন তার সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এবং আমি মনে করি সেটা খুব 23 বছর খুব কম সময়, আরো সময় আমাদের অপেক্ষা করতে হবে।
নিশ্চয়ই ডক্টর কাবেরী গায়েন, অধ্যাপক কাবেরী গায়েন,
একই প্রশ্ন যদি আমি বলি তাহলে আসলে আমার উত্তরটা হবে দুজন আমার আগের যে দুই শ্রোতা শিক্ষক বলে গেছেন, আনোয়ার স্যার এবং এম এম আকাশ স্যার, ওনাদের দুজনের কথারই একটা প্রতিধ্বনির মতোই হবে। একদিকে দেখতে গেলে বাংলাদেশের উন্নয়ন আসলে চমকপ্রদ হয়েছে, বিশেষ করে বিস্ময়কর অর্থনৈতিক পুনর্জাগরণকে এশিয়ার বাতিঘর বলছে দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ইকোনমিস্টের মতো পত্রিকা। অমর্ত্য সেন তো বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতিকে চমকপ্রদ এবং দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠতম। আমরা দেখতে পাচ্ছি যে লন্ডন ভিত্তিক লিগাট্রাম প্রসপারিটি সূচকে বাংলাদেশ 5 বছরে 12 ঘর ডিঙিয়ে উপরে উঠে এসেছে, কিন্তু তারপরেও অনিশ্চয়তাটা কাটছে না। এবং এক্ষেত্রে অধ্যাপক এম এম আকাশ যেমন বললেন যে আমাদের রাজনীতিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে সমস্যাটি রয়েছে, আমাদের মৌলবাদের যে সমস্যাটি রয়েছে, আসলে এই জায়গাটি উনি যেভাবে বলেছেন অধ্যাপক এম এম আকাশ, যে বাংলাদেশের খুবই হতভাগ্য একটি দেশ যে জাতি আসলে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছিল, মাত্র 3.5 বছরের মাথাতেই আপনার গণতান্ত্রিক ইনস্টিটিউশন সম্পূর্ণ ধসে পড়ে এবং আমরা দেখতে থাকি যে সামরিক শাসন আসলে দীর্ঘকাল ধরে রাজত্ব করে। এবং এই সময়টির মধ্যে আমাদের রাজনৈতিক ইনস্টিটিউশন যেমন করে উঠতে পায়নি, ঠিক তেমনিভাবে মানি ইজ নো প্রবলেম জাতীয় ডক্টরিনও আমাদের এখানে কাজ করেছে, কিংবা আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস, এই বিষয়েও কাজ করেছে। ফলে রাজনীতিটা আসলে খুব গোলমেলে হয়ে গেছে। যাই হোক, 90-এর পরে যে অভিযাত্রাটি শুরু হয়েছিল, আমরা প্রথম কয়েকটি বছর মোটামুটি অন্তপক্ষে নির্বাচন অর্থে এক ধরনের স্বচ্ছতা দেখেছিলাম, কিন্তু তারপর আমরা দেখলাম যে আমাদের এখানে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনও খুব বিতর্কিত হয়ে গেল, সেটিকেও কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। এবং সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে সেটি নিয়েও অনেক কথা রয়েছে। আবার পাশাপাশি যে বিরোধী দলের যে রাজনীতি আমাদের দেশে, সেই বিরোধী দলের রাজনীতিকে কিন্তু আমরা সরকারি দলের উপরেই সমস্ত সমালোচনাটা সবসময় নিবদ্ধ থাকছে, কিন্তু বিরোধী দলও যদি তার রাজনীতির জায়গাটিতে কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কোনো গ্রহণযোগ্য রাজনীতি করে তুলতে পারছে না, সেটি কিন্তু আমরা যদি বিগত কয়েকটি টার্মের দিকে তাকাই, আপনারা হয়তো দেখেছেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি গবেষণা সম্প্রতি প্রকাশ করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে আমাদের যে গত পার্লামেন্টের যিনি বিরোধী দলীয় নেতা ছিলেন, তিনি মাত্র 2.39% দিন আপনার সংসদে উপস্থিত ছিলেন, আর তার আগের যিনি বিরোধী দলীয় নেতা ছিলেন অষ্টম সংসদে, তিনি দেখা যাচ্ছে 10% মতো উপস্থিত ছিলেন। ফলে দেখা যাচ্ছে যে এমনকি আপনার সংসদীয় গণতন্ত্রের যে ন্যূনতম পার্লামেন্টে উপস্থিত থেকে সেখানে আইন প্রণয়ন করা, জনগণের বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, এই জায়গাটিও থাকছে না। শুধু তাই না, আমরা আরো দেখতে পেলাম যে এমনকি ধরেন বাজেট আলোচনার সময় কিংবা প্রেসিডেন্টের বক্তৃতার উপরে যখন ধন্যবাদ জ্ঞাপন, সে সময় এমন সমস্ত বিষয়ের অবতারণা করা হচ্ছে, ঝগড়াঝাটি করা হচ্ছে, আসলে সংসদীয় গণতন্ত্রকে এক ধরনের অকার্যকর করা হচ্ছে। পাশাপাশি একটু আগের আলোচনায় যেমন উঠে এসেছে আমাদের দুই অধ্যাপক, যে শ্রদ্ধা অধ্যাপক যেভাবে আলোচনা করেছেন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেই জায়গাটি নেই, এবং আমরা দেখতে পাচ্ছি গত বছর যারা বার্ন ইউনিটে পরিণত করেছিল, যারা মানে আপনার কি বলে আমাদের মহান শহীদ মিনারকে অপবিত্র করেছে, মসজিদকে অপবিত্র করেছে, রেল লাইন উপড়ে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি যে এবারের উপজেলা নির্বাচনে তাদের অনেকেই কিন্তু নির্বাচনে জয়ী হয়েছে। অর্থাৎ খারাপ কাজ করেও জয়ী হওয়া যাচ্ছে। ফলে আর সব পক্ষেই আপনার দুর্নীতি মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতাহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে, কেউ কারো চাইতে কম যাচ্ছে না।
কাবেরী গায়েন, আপনার কাছে আবার ফিরে আসবো আমরা, আপনার কাছে ফিরে আসবো আমরা আবার। এখানে জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান অর্থাৎ হ্যালো ওয়াশিংটন শুনছেন আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 2026193062। পরবর্তী প্রশ্ন করেছেন ঢাকা থেকে মেরি নাসিয়া। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেরি নাসিয়া ঢাকা থেকে বলছি। বাংলাদেশ স্বাধীনতার পর যে 42 বছর পেরিয়ে আসছে, তাতে আমাদের প্রাপ্তি যে খুব কম তা হয়তো বলা যাবে না। অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায় আমরা এগিয়েছি অনেকখানি, কিন্তু যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা, সেই ব্যবস্থা পূর্ণাঙ্গ এবং প্রাতিষ্ঠানিক ভাবে প্রয়োগ করতে এখনো আমরা ব্যর্থ। এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব কিভাবে? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও মেরি নাসিয়া। আরো একটি প্রশ্ন আমরা এ পর্যায়ে নিয়ে নিচ্ছি। ঢাকা থেকে আছেন টেলিফোন লাইনে তানজিন। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানজিন বলছি ঢাকা থেকে।
জি বলুন।
স্বাধীনতা 43 বছরে আমাদের প্রাপ্তি অনেক, সাথে আছে অনেক প্রত্যাশা, কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এখনো আমাদের সামনে রয়ে গেছে, সেটা হলো ডেমোক্রেসি। যখন যে ক্ষমতা আসছে, সে স্বার্থের জন্য ডেমোক্রেসির সংজ্ঞা নিজের মতন করে বানিয়ে নিচ্ছে। তো আপনি কি মনে করেন, কিভাবে স্বাধীনতার 43 বছর পর এসে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করব?
ধন্যবাদ। মেরি নাসিয়া এবং তানজিন দুজনেরই প্রশ্ন ছিল গণতন্ত্র নিয়ে চিন্তা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে, এবং এই বিষয়টি খানিক আগেই আমাদের প্যানেলিস্টরা আলোকপাত করেছেন। তবু আমি একটু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের কাছে যাচ্ছি, যে অনেক ক্ষেত্রে আমাদের প্রাপ্তি অনেক বেশি হয়েছে, কিন্তু গণতন্ত্র, যা ছিল স্বাধীনতা আন্দোলনের, মুক্তিযুদ্ধের একটি প্রধান কারণ, গণতান্ত্রিক অধিকার, সেখানটাতে বাংলাদেশের অগ্রগতি কিরকম? অধ্যাপক আনোয়ার হোসেন,
আমি প্রথম প্রশ্নকর্তার উত্তরে প্রথম পর্বে যা বলছিলাম, বলার শেষ পর্যায়ে যেখানে থেমে গেছি, সেখান থেকেই শুরু করতে চাচ্ছি। কারণ আমার ওই থেমে যাওয়া জায়গাটিতেই এখনকার প্রশ্নের উত্তরের উৎসটি নিহিত আছে বলে আমি বিশ্বাস করি। আমি বলছিলাম যে রাজনৈতিক উন্নয়নের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা রাজনৈতিক দিক থেকে একটি অনুন্নত দেশ, এই কথাটি আলোচিত হয় না, এবং কোন সচেতনতাও আমি লক্ষ্য করি না প্রাসঙ্গিক পণ্ডিত বর্গদের মধ্যে ব্যাপারটি হচ্ছে ওই গণতন্ত্রের প্রশ্ন এবং প্রথম প্রশ্নকর্তা বা পরবর্তী দুজন প্রশ্নকর্তা প্রশ্নকে সমন্বিত করে নিতে গেলে, যে নেতৃত্বের ব্যর্থতা শুধু নয়, আমি একটি কঠিন বাংলা শব্দ ব্যবহার করতে হচ্ছে বলে দুঃখিত, অবিমৃষ্যকারিতা, অর্থাৎ না বুঝে শুনে কাজ করা আর কি। জীবন দাসের পঙ্ক্তিতে আছে, মানুষ না ভেবে কাজ করে যায়, শুধু ভয়ঙ্কর ভাবে অনায়াসে। আমাদের নেতৃত্বের এই প্রবণতা আমরা লক্ষ্য করেছি, আর একটি এবং সেই প্রবণতারই অনুসঙ্গী হচ্ছে রাজনৈতিক দুর্নীতি বা দুর্নীতির রাজনীতি। সবকিছু মিলিয়ে আমাদের রাজনৈতিক অনুন্নয়ন অনিবার্য হয়ে গেছে, এবং সেই ধারাবাহিকতায় গণতন্ত্র কিন্তু এখনো ঠিক তার পাটাতনের উপরে দাঁড়িয়ে যেতে পারেনি। এটা সত্যি যে পাকিস্তানের সঙ্গে আমাদের 23 বছরের অনাকাঙ্ক্ষিত যে ঘর বসত, তাতে আমরা গণতন্ত্র বঞ্চিত ছিলাম। আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্যই, যখন গণতন্ত্র পায়নি তখন মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গেছে। সেই জন্য আমি বলি যে বাংলাদেশের জন্মই হয়েছে গণতন্ত্রের প্রতি কাঠামোগত অঙ্গীকার নিয়ে। যাত্রা শুরু হয়েছিল ঠিকই সংবিধান 72 সংবিধানে, আমাদের শুভযাত্রার সূচনা ছিল বলা যায়, কিন্তু তারপরে যেমন কাবেরী গায়েন বলছিল যে 3.5 বছরের মাথায় সবকিছু যেন মুখ থুবড়ে পড়তে শুরু করল, এখনো মুখটা সঠিকভাবে ফিরে এসছে বলে আমি মনে করি না। আমি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলতে নারাজ। বলা যেতে পারে যে গণতন্ত্রায়নের দেশ, যে বৈশিষ্ট্যগুলো থাকলে একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক বলা যায়, বাংলাদেশ এখনো সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারেনি। এখানেও কিন্তু নেতৃত্বের প্রশ্নটি সবচেয়ে বড়। আমাদের মানুষ, সাধারণ মানুষ, গণমানুষ, আমজনতা কিন্তু প্রমাণিতভাবে গণতান্ত্রিক চেতনায় প্রাণিত, কিন্তু নেতৃত্বের ব্যর্থতার কারণে গণতন্ত্র এখানে মুখ থুবড়ে পড়ছে। আমাদের যে বড় দলগুলো যারা রাজনীতিতে বড় ভূমিকা পালন করে, তাদের ভেতরে গণতন্ত্র নেই। দলের ভেতরে যদি গণতন্ত্র না থাকে, তাহলে সেই দলটি ক্ষমতায় থাকলে কি করে দেশকে গণতন্ত্র দেবে? গণতান্ত্রিক প্রতিষ্ঠান যতগুলো আছে বাংলাদেশ, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত প্রতিষ্ঠান, কোনোটিরই কিন্তু গণতন্ত্রায়ন হয়নি। পাকিস্তান থেকে যখন আমরা মুক্ত হয়ে স্বাধীন হয়েছি তখন যে অবস্থায় ছিল এখনো তাই আছে বা অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। যেমন ধরা যাক আমাদের নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন গণতান্ত্রিক রাষ্ট্রে যে পরিমাণ স্বাধীন এবং শক্তিশালী হওয়া কথা সেটা তো আজও হয়ে উঠতে পারেনি। আমাদের কোনো রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানেরই গণতন্ত্র হয়নি, এমনকি ইদানিংকালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকেও গণতন্ত্রে অনুপস্থিত হয়েছে। উপাচার্যরা নির্বাচন না করেই ক্ষমতায় থেকে যান বা নির্বাচন করেন প্রহসনের নির্বাচন। সুতরাং গণতন্ত্র মানে শুধু পাঁচ বছর পর পর নির্বাচনের মধ্যে এসে দাঁড়িয়েছে, সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যেমন কাফেরি গায়ন উল্লেখ করেছে আর কি। সব মিলিয়ে নেতৃত্বের ভূমিকাটি বড় বলে আমি মনে করি আর কি।
নিশ্চয়ই, এর আগে অবশ্য অধ্যাপক এম এম আকাশ বলেছিলেন গণতন্ত্রায়নের প্রক্রিয়ায় কি কি করা প্রয়োজন এবং তার সঙ্গে অধ্যাপক কাবেরী গাইনও সহমত প্রকাশ করেছেন। আমরা এই চিত্রের পাশাপাশি আরেকটি আশাবাদী চিত্রের দিকে যাচ্ছি। ঢাকা থেকে গোলাম ফারুক প্রশ্ন করছেন। হ্যালো।
হ্যালো, আমার নাম গোলাম ফারুক, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আসলে মানুষের প্রত্যাশার তো ব্যক্তিগত পর্যায়ে কোনো শেষ নেই, দেশের ক্ষেত্রে এই প্রত্যাশা তো আরো অনেক বেশি। তবে আমি এক্ষেত্রে কতগুলো প্রশ্ন করতে চাই। 42 বছর পরে আজকে দেখা যায় যে ঢাকা শহরে কোন এক গৃহকর্মী চারটা বাড়িতে 2,500 টাকা করে মাসে 12,000 টাকা পান, অর্থাৎ বছরে প্রায় 1,42,000-44,000 টাকা ওখানে উনি 44,000 টাকা খরচ করেন এবং 1,00,000 টাকা উনি জমান। এটা এই পাপটিকে আমরা কিভাবে দেখবো? বা দেখা যায় যে ঢাকা শহরে একজন রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে মাসে প্রায় 12,000-14,000 টাকা সে ইনকাম করে। আমি একটা রিক্সাওয়ালার সাথে কথা বলে দেখেছি যে সে তার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। এটাকে আমরা কি ধরনের প্রাপ্তি বলবো? বা দেখা যাচ্ছে যে আমাদের দেশে আমরা গত 42 বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটাকে আমরা কি ধরনের প্রাপ্তি বলবো? বা 1972 সালে যখন সারা ব্যাংকে মাত্র 450 কোটি টাকা ছিল, এখন ব্যাংকে প্রায় 550 কোটি টাকা, তার মধ্যে প্রায় 450 কোটি টাকা কাছাকাছি বিভিন্ন জায়গায় শিল্পায়ন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে একটা বিরাট অবদান রাখছে। এবং আমরা প্রত্যাশা করছি যে 2021 সালের মধ্যে আমরা একটা মধ্য আয়ের দেশের দিকে আমরা খুব দ্রুত ধাবিত হচ্ছি, এটাকে আমরা কি ধরনের প্রাপ্তি বলবো? আর চ্যালেঞ্জ যেটা সেটা হলো যে চ্যালেঞ্জ গুলো আমাদের একটা প্রকৃতির দুর্যোগের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ, আর একটা মৌলবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ। তো আমাদের এখানে এটাও আছে, কিন্তু তার বিরুদ্ধে যে আমাদের একটা সামাজিক যে প্রতিরোধ, এই প্রতিরোধ আমরা কি ধরনের প্রাপ্তি বলবো?
ধন্যবাদ গোলাম ফারুক। অধ্যাপক এম এম আকাশের কাছে যাচ্ছি এই যে প্রাপ্তির তালিকা উনি দিলেন তার পরিপ্রেক্ষিতে।
প্রথম আমি যেটা বলবো যে প্রাপ্তিগুলো আছে, অর্থনীতিতে আছে, সামাজিক খাতে আছে, কিন্তু প্রাপ্তিগুলো রাজনৈতিক নেতৃত্বের গুণের কারণে আসেনি, বা প্রাপ্তিগুলো রাষ্ট্রীয় নীতিমালার সহযোগিতার কারণে আসেনি। প্রাপ্তিগুলো এসেছে আমাদের দেশের বিশেষ বিশেষ শ্রেণী এবং বিশেষ বিশেষ অংশের সাংঘাতিক পরিশ্রম, আত্মত্যাগ এবং কষ্টের কারণে। আমি উদাহরণ হিসেবে বলছি, যে কৃষক আমাদেরকে স্বাধীনতার পর 7.5 কোটি মানুষকে খাদ্য পুরোপুরি যোগাতে পারত না, 30 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল, সেই কৃষক প্রতি বছর 1% করে জমি হারিয়ে অনেক জমি হারানোর পরেও এখন 15 কোটি লোকের খাদ্য যোগান দিচ্ছে। এই প্রাপ্তিটা কৃষকের কৃতিত্ব, কৃষক এই পরিশ্রমটা করেছে। সরকার একদম কিছু ছিল না তা নয়, আমি খালি বলবো এটা যে আওয়ামী লীগ সরকারের কিছুটা কৃতিত্ব আছে মতিয়া চৌধুরীর নেতৃত্বে কৃষিখাতে ভর্তুকির পুনঃপ্রবর্তন এবং বিদেশিদের কথা না শুনে কৃষিখাতে উদার ঋণ প্রদান এবং গ্রামমুখী কিছু কর্মসূচি নেওয়া, এই তো। কিন্তু এর চেয়ে অনেক বেশি সাফল্য অর্জিত হতে পারত যদি আরো যেসব র্যাডিক্যাল কর্মসূচির কথা বলা হয়, যেমন পল্লী অঞ্চলের বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পঞ্চায়েত ব্যবস্থার মতো নিচের থেকে পরিকল্পনা প্রণয়নের ব্যবস্থা করা এবং রাজনীতিতে এবং ক্রেডিট ঋণ বিতরণে যেই অনাহূত হস্তক্ষেপ, অস্বচ্ছতা, দুর্নীতি, সেগুলো যদি কম হতো, ভর্তুকির ক্ষেত্রে যদি মাঝখানে মাঝখানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি বিরোধী নীতি না নেওয়া হতো ইত্যাদি, তারপরে যে আমরা গার্মেন্ট সেক্টরের কথাটা দেখি, সেখানে নিশ্চয়ই আমরা এগিয়ে গেছি, আমরা বিরাট একটা রপ্তানি রপ্তানির মাধ্যমে বিরাট আয় করছি, কিন্তু এটার মূল কৃতিত্ব হচ্ছে খুব কম মজুরিতে দিন রাত পরিশ্রম করে যেই কাজটা মহিলারা করছেন। কিন্তু উনি বলছেন যে মহিলারা তো আগে যা পেতেন তার চেয়ে বেশি পাচ্ছেন, কিন্তু কথাটা একদিক দিয়ে সত্য, গ্রামে থাকলে তার আরো কম পেত বা গ্রামে গৃহের মধ্যে বন্দী হয়ে থাকতো কিছুই পেত না, তার তুলনায় একটা অগ্রগতি হয়েছে। কিন্তু গার্মেন্ট সেক্টরে মোট যে বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধির বন্টনের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে খুব অল্প একটু বন্টন এরা পেয়েছে, বাকিটা পুরোটাই গার্মেন্টস মালিকরা পেয়েছে, এবং সেই মালিকরা পুরো টাকাটা আবার গার্মেন্টস খাতে ব্যবহার করে গার্মেন্টস শ্রমিকদের উন্নয়নের জন্য বিনিয়োগ করছে না, বরঞ্চ তারা কানাডা বা অন্যান্য জায়গায় বাড়ি কিনে অর্থটা একটা সেফ হেভেন বজায় রাখার চেষ্টা করছে। সুতরাং এইখানেও আমি বলবো যে কৃতিত্বটা আমাদের অধিপতি শ্রেণীর নয়, বরঞ্চ পরিশ্রমী গার্মেন্টস শ্রমিকের। প্রবাসী শ্রমিকদের কথা দেখুন, প্রবাসী শ্রমিকরাও যে টাকাটা পাঠাচ্ছে সেই টাকাটা কিন্তু তারা কষ্ট করে পাঠাচ্ছে, তাদেরকে যে খুব বেশি আমরা সাহায্য করতে পারছি তা নয়। আমাদের এম্বাসিগুলো তাদেরকে কতটুকু সাহায্য করছে আমরা জানি, আমরা জানি যে আমাদের এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে এখন কিছুটা ঋণ দেয়, কিন্তু এর কিছুদিন আগে পর্যন্ত মানব ব্যবসায়ীরা তাদেরকে নিয়ে কি ভোগান্তি ভোগাতো। আর উপজেলাতে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে উঠেছে উপজেলা সদরগুলোতে, সেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা যারা, তাদের তো প্রধান অভিযোগ যে আমরা গ্যাস পাই না, আমরা বিদ্যুৎ পাই না, পেলেও সেটার দাম এত বেশি, এবং আমাদের পথেঘাটে রেন্ট কালেক্টররা অর্থাৎ চাঁদাবাজরা এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদের উপর থেকে বাড়তি কর আদায় করে নিচ্ছে। সুতরাং আমি আবারও কথাটা বলছি, অনেক অর্জন আছে, সেই অর্জনগুলো আরো অনেক বেশি হতে পারত যদি রাষ্ট্রীয় নীতি এবং সরকারের যে দুর্নীতিহীনতা সেটা যদি থাকত। আর যেটুকু অর্জন হয়েছে সেটুকুর জন্য আমাদের জনগণকে আমাদের বাহবা দিতে হবে।
ধন্যবাদ অধ্যাপক এম এম আকাশ। একজন এখনই টেলিফোন লাইনে আছেন সম্ভবত দিনাজপুর থেকে, রবিউল গনি। হ্যালো।
হ্যাঁ, আমি রবিউল গনি বলছি দিনাজপুর থেকে।
জি বলুন বলুন।
হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে স্বাধীনতা 33 বছরে বাংলাদেশে ব্যাপক অর্জন হয়েছে। আমি এই কারণে এটা স্বীকার করতে চাই যে 74-75 সালে আমার বয়স যখন 8-10 বছর ছিল, তখন আমি না খাওয়া অনেক লোক দেখেছি, তখন এদেশের মানুষ ছিল 7.5 কোটি। কিন্তু আজকে 15 কোটির দেশে কোনো না খাওয়ার লোক নেই। কিন্তু এদিকে যতটুকুই ডেভেলপ হোক না কেন, রাজনৈতিক ক্ষেত্রে আজকে আজকে যে বিতর্কটা, সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা, সেখানে বোধ হয় আমরা এগুতে পারলাম না। কারণ গত 5ই জানুয়ারির একটি বিতর্কিত নির্বাচিত বর্তমান সরকার ও সংসদ সদস্যদেরকে মানুষ মানুষ আজকে এত খাটো করে দেখছে যে কেউ কেউ বলছে এটা বেহায়াদের আখড়া। এটা কি ঠিক? আজকে যারা প্যানেলে আছে আমি ওদেরকে এই প্রশ্নটি করতে চাই, আজকে সাধারণ মানুষের এই যে মন্তব্যগুলো, এটা 5ই ফেব্রুয়ারি 5ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে তারা যে হাসছে, তারা যে রাষ্ট্র পরিচালনা করছে, 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো স্বাধীনতার।
আপনার প্রশ্নটা আশা করেছিল, আপনার প্রশ্নটা বোঝা গেছে রবিউল গনি সাহেব। আমরা এই রাজনৈতিক সংকট নিয়ে মূলত আলোচনা করছি, অর্থনৈতিক অগ্রগতির একটা ব্যাখ্যা অধ্যাপক এম এম আকাশ একটু আগে দিলেন। আমি এখন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের কাছে যাচ্ছি, উনি 5ই জানুয়ারির নির্বাচন নিয়ে একটা প্রশ্ন উত্থাপন করেছেন। অধ্যাপক আনোয়ার হোসেন,
5ই জানুয়ারির নির্বাচন সম্পর্কে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবার নির্বাচন, তথাস্তু আপাত দৃষ্টিতে তাই, কারণ ওই সময় নির্বাচনটি না হলে বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতো, সেটা আমরা মানি। কিন্তু সমস্যাটি হয়ে গেল যে বাংলাদেশে বড় বিরোধী দল, তারা যে কোনো কারণেই হোক, তাদের নিজস্ব যুক্তি আছে বা কিছু কোনো মন্তব্য বক্তব্য যাই থাক না কেন, এই নির্বাচনে তারা যায়নি। সরকারের পক্ষ থেকেও তাদেরকে নির্বাচনে টেনে নেওয়ার উদ্যোগেরও কমতি বা ঘাটতি ছিল বলে মনে হয় না। কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে যে নির্বাচনে জনগণের যে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটি সেটি কিন্তু প্রায় অনেকটাই অনুপস্থিত থেকে গেছে, কারণ 153টি নির্বাচনী এলাকায় কোনো ভোট কাউকে দিতে হয়নি, সাংসদরা নির্বাচিত হয়ে গেছেন। তো এটি কিন্তু দৃষ্টান্ত রহিত, প্রতি দেশেই কোন না কোনো নির্বাচনে কোনো না কোনো নির্বাচনী এলাকায় এ ধরনের দু একটি দৃষ্টান্ত তৈরি হয়, আমাদেরও আছে অতীতে। কিন্তু এত বেশি হারে বা এত বেশি সংখ্যায় এমন একটি নির্বাচন হওয়ার দৃষ্টান্ত কিন্তু নেই। তো সেই জন্যই কিন্তু দেশে এবং দেশের বাইরে উভয় মহল থেকেই এই নির্বাচনটি নিয়ে কিছু প্রশ্ন বা বক্তব্য মন্তব্য রাখা হয়েছে, এবং সেই দৃষ্টিকোণ থেকে এটাকে আমি পরিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন বলি না।
আচ্ছা, অধ্যাপক কাবেরী গাইন,
আসলে যদি আমরা নির্বাচনের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিকে দেখি, তাহলে আসলে এখানে ডিফেন্ড করার কিছু নেই যে এটা সত্যি কথা 153টি সিটে হয়নি, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রশ্নে এই যারা বিরোধী দলে তখন ছিলেন তারা নির্বাচনে এলেন না। এখন গত সরকার, বিগত সরকারের আমলে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচনটি ছাড়া, প্রত্যেকটি নির্বাচনই কিন্তু সুষ্ঠু হয়েছে, এবং আমরা দেখেছি যে সিটি ইলেকশনগুলোর ক্ষেত্রে, মেয়রাল ইলেকশনের ক্ষেত্রে একেবারেই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এবং দেখা গেছে যে প্রত্যেকটি শহরেই বলতে গেলে সেই সময়কার যে প্রধান বিরোধী দলের যে নেতারা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তাদের ক্যান্ডিডেটরাই জয়ী হয়েছিলেন। এখন ওই সমস্ত নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ছিল না, কিন্তু তারপর দেখা গেল যে তারা নির্বাচন করলেন না। এটার একটি কারণ অনেকেই মনে করেন যে জামাতে ইসলামীকে ওই সময়ের যে ইলেকশন কমিশন তারা অযোগ্য ঘোষণা করে নির্বাচনের যুদ্ধাপরাধী দল হিসাবে, এটির একটি কারণ থাকতে পারে, তাদের আলাই হিসাবে হয়তো তারা নির্বাচনে আসেননি, বা অন্য যে কোনো কারণেই হোক না কেন তারা আসেননি। প্রশ্নটি কিন্তু এখন এসে যায় যে নির্বাচনে তারা, সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করেননি, কিন্তু আজকে আবার দেখা যাচ্ছে সে একই সরকারের অধীনে উপজেলা নির্বাচনে কিন্তু আবার তারা অংশগ্রহণ করছেন এবং বিজয়ী হচ্ছেন। ফলে আমার কাছে মনে হয় যে এটি একমাত্র সরকারি দলকে দোষারোপ করা হয়তো যায়, কিন্তু করাটা কতটুকু যৌক্তিক হবে, কারণ আমরা ওই সময় দেখেছিলাম দেশের এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা 2013 সাল ধরে, এবং বিশেষ করে অক্টোবরের পর থেকে আমরা দেখেছিলাম প্রতিদিন দেশে যেভাবে বোমা হামলা করে মানুষকে দগ্ধ করে মেরে ফেলা হচ্ছিল, চলন্ত বাসে মানুষকে মেরে ফেলা হচ্ছিল, এবং তারপরে তারা নির্বাচনেও আসছিলেন না। এবং আমি বলবো, এখানে একটু বলতে চাই যে প্রধান বিরোধী দল, যে দলে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন এবং যারা দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, এবং একটি জনমত এরকমই পাওয়া যাচ্ছিল যে তারা নির্বাচনে অংশগ্রহণ করলেই জিতবেন, কিন্তু দেখা গেল যে তারা নির্বাচনটিকে ভন্ডুল করবার জন্য যে পদ্ধতি বেছে নিয়েছিল, এবং গোটা আসলে গত 5 বছরেই তারা না পেরেছেন রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম করতে, না তারা সংসদে কোনো ভূমিকা রেখেছেন, এবং সবশেষে দেশকে গিয়ে এমন একটি পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলেন যে তার কাছেও যে একেবারে মানে দেশের মানুষ খুব নিরাপদ ছিল ব্যাপারটি এমন ছিল না। কাজে এই গোটা বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশের যে সংকট, আমি সেই হিসাবে দেখব যে বাংলার মুক্তিযুদ্ধের অন্যতম একটি জায়গা হচ্ছে ধর্মাশ্রয়ী রাজনীতির, জঙ্গি রাজনীতিকে নিষিদ্ধ করা এবং তাদের যে উৎপাত সেটিকে যেমন বন্ধ করতে হবে, আবার একই সাথে গণতন্ত্র, যেটি সৈয়দ আনোয়ার হোসেন স্যার খুব পরিষ্কারভাবে প্রথম বক্তব্যের সময় বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও এখানে শক্তিশালী করতে হবে। কাজে এই দুটি ক্ষেত্রেই
আমি বিশ্বশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যানেলের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা স্বাধীনতার 43 বছরে পদার্পণ করছি, আমরা মুক্তিযুদ্ধে চেতনার কথা সবসময় বলছি এবং মুক্তিযুদ্ধে চেতনার স্মৃতিচারণ আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু আমরা কি একটু ভেবে দেখি যে আমাদের কৃষকরা, আমাদের শ্রমিক ভাইয়েরা তারা কি অর্থনৈতিকভাবে মুক্ত হয়েছে? আমাদের দেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে ভূমিদস্যুরা নদী দখল করছে, পুকুরগুলো ভরাট করছে, আমাদের শিশুদের খেলার মাঠ নেই, স্কুলে খেলার মাঠ নেই। এই শিশুরা অর্থাৎ আগামী প্রজন্ম তারা স্বাধীনতার কথাটা কিভাবে ভাববে, কিভাবে স্বাধীনতা তাদের কাছে অর্থবহ হয়ে উঠবে? আজকের দিনে শুধু আমরা স্বাধীনতা নিয়ে চিৎকার করলে, কথা বললে, সেমিনার সিম্পোজিয়াম করলে কি স্বাধীনতা রক্ষা হবে? না, আমাদেরকে আগামীর কথা ভেবে স্বাধীনতা রক্ষার সুনির্দিষ্ট দিক নির্দেশনা নির্ধারণ করা দরকার। প্যানেলের কাছে আমার প্রশ্ন।
ধন্যবাদ শ্রাবণী সুর। আপনার এই প্রশ্নের উত্তর নেওয়ার আগে আমি যাচ্ছি কুষ্টিয়ায়, আরেকজন আছেন নিজামুল হক। হ্যালো।
হ্যালো, কুষ্টিয়া থেকে আমি নিজামুল হক বলছি। দীর্ঘ সাড়ে তিন যুগে জাতির প্রত্যাশা প্রাপ্তির খতিয়ান মেলাতে গেলে মনে হয় মুষ্টিময় কিছু স্বার্থান্বেষী মহলের সম্পদের পাহাড় গড়ার জন্যই বুঝি এত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। ৪২ বছরের পথক পরিক্রমায় যারাই যখন ক্ষমতায় থেকেছে, নামে বেনামে দেশ বিদেশে সম্পদের পাহাড় করেছে, আর জনগণ হয়েছে বিক্ষুব্ধ বঞ্চিত। এটাই কি ছিল মুক্তিযুদ্ধ চেতনা? তাই জনগণ প্রতি পাঁচ বছর পর একদিনের জন্য ভোটে রাজা হয়ে নীরব ব্যালটের মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জনগণের সে অধিকার হরণ করা হয়েছে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের ভবিষ্যৎ কোন চোরাবালিতে আটকে যাচ্ছে কি? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, জনগণের প্রত্যাশা পূরণে শুধুমাত্র সরকার ব্যর্থ নয়, বিরোধী জোটও তো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তা না হলে জনগণ কেন অতি নির্বিকার?
ধন্যবাদ নিজামুল হক এবং শ্রাবণী সুর আপনাদের এই পর্যায়ে। আমি শুধু এটুকু জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, প্রচারিত হচ্ছে কলিন শো হ্যালো ওয়াশিংটন, বিষয় স্বাধীনতা ৪৩ বছর প্রত্যাশা প্রাপ্তি ও চ্যালেঞ্জ। আমি শ্রাবণী সুর যে প্রশ্নটি তুলেছেন, অর্থাৎ ভূমিদস্যুদের কথা, পুকুর খেলার মাঠ দখলের কথা, এ বিষয়ে আমি একটু অধ্যাপক এম এম আকাশের কাছে যাচ্ছি।
অর্থনৈতিক তো একটা ক্ষমতা কাঠামো থাকে, সেটার মধ্যে একটা অধিপতি শ্রেণী থাকে, একটা অবস্থান শ্রেণী থাকে। অধিপতি শ্রেণীগুলোর মধ্যে পড়ে লুটেরা বর্জুয়ারা, অধিপতি শ্রেণীগুলোর মধ্যে পড়ে বৃহৎ আমলাতন্ত্র, উচ্চ পদে অধিষ্ঠিত আমলাতন্ত্র, অধিপতি শ্রেণীর মধ্যে পড়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এখন যদি ওই রাজনৈতিক নেতা, আমলা এবং লুটেরা বর্জুয়া, এদের মধ্যে একটা অ্যালায়েন্স হয়, একটা মৈত্রী জোট হয়, এবং তারা যদি আস্তে আস্তে যেখানে যা পান উদ্দীপ্ত আত্মসাত করার জন্য চেষ্টা করেন এবং হলমার্ক হয়, শেয়ার কেলেঙ্কারি হয়, ডেস্টিনি হয় এবং এগুলোর কোনো বিচার না হয়, তাহলে পরে জনগণের প্রচেষ্টায় জনগণ যেটুকুই উন্নতি অর্জন করুক না কেন, জনগণ বিক্ষুব্ধ থাকবে। এবং জনগণ একবার ক্ষমতাসীন একটি দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে তাকে সরিয়ে আরেকটি দলকে আনবে, এবং আরেকটি দলও যদি ওই একই ধরনের ক্ষমতা চক্রের মধ্যে বন্দী থাকে, কম বেশি একটু কম বেশি হবে, হয়তো তারেক রহমানের কমিশনের পরিমাণ আওয়ামী লীগের কমিশনের পরিমাণের চেয়ে একটু বেশি হতে পারে, কিন্তু বেসিক্যালি চরিত্রের মধ্যে যেহেতু ওই ক্ষমতার আধিপত্য এবং সেটাকে ব্যবহার করে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে লুটেরাদেরকে প্রশ্রয় দিয়ে এবং উচ্চতম এক শতাংশের হাতে সম্পদ এবং ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রক্রিয়া চালু থাকবে, তা সেহেতু এই অসন্তোষটা কিন্তু থেকে যাবে। এবং এটা দূর করার একমাত্র উপায় হলো গণতন্ত্র। খারাপ গণতন্ত্রের প্রতিষেধক হলো আরো গণতন্ত্র। আমরা যদি নিচের দিকের মানুষগুলোকে গণতান্ত্রিক অধিকারে সচেতন করে তুলতে পারি, তাদেরকে যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং গণতন্ত্র বিরোধী শক্তিকে যদি খেলা থেকে বিরত রাখতে পারি, তাহলে পরে নিশ্চয়ই আমাদের এই সমস্যার সমাধান হবে, এবং এটা কিন্তু শাসিত জনগণকেই তৈরি করতে হবে। একটা কথা আছে, জনগণ যেরকম তার শাসকও সেরকম। জনগণ যতটুকু উন্নতি হয় চেতনার দিক থেকে, সংগঠনের দিক থেকে, সে ততটুকু উন্নত সংগঠন এবং নেতৃত্ব পায়।
ধন্যবাদ। আমাদের হাতে আসলে সময় কমে আসছে। নিজামুল হক যে প্রশ্ন করেছেন নির্বাচন সংক্রান্ত, সে বিষয়ে আমরা খানিক আগে বিস্তারিত আলোচনা করেছি এবং বলা হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারটি। আমি চলে যাচ্ছি ঢাকায়। ঢাকা থেকে ফোন করেছেন স্মিতা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছি। বাংলাদেশে বর্তমানে টি-20 বিশ্বকাপ খেলা চলছে,
স্বাভাবিকভাবেই সবাই নিজ দেশকে সাপোর্ট করছে এবং সেই সাথে অন্য দেশকেও সাপোর্ট করছে, তাতে আমার কোনো আপত্তি নেই, বা থাকলেও সেটা আমার ব্যক্তিগত মতামত। তবে যেটা আমার ব্যক্তিগত মতামত হওয়া উচিত নয়, তা হলো পাকিস্তানকে সাপোর্ট না করার সিদ্ধান্ত। আমি কিছুতেই ভেবে পাই না স্বাধীনতার 43 বছর পরেও আমার দেশের মানুষ কি করে তাদের ক্রিকেট টিমকে অথবা অন্য কোন টিমকে সাপোর্ট করতে পারে। শুধু সাপোর্টই নয়, হাতে গালে পাকিস্তানের পতাকা নিয়ে, আফ্রিদি ম্যারিনি সাইনবোর্ড নিয়ে পাকিস্তানি জাতীয় সঙ্গীতের সাথে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এসব বললে অনেকেই বলেন খেলার সাথে রাজনীতি মেশাবেন না। আমি তো মনে করি রাজনীতি এমন একটি বিষয় যা শুধু খেলা কেন, সবকিছুতেই আছে, হোক সে গানে, সিনেমায়, খেলায় কিংবা উপন্যাসে। আর তর্কের সাথে যদি ধরেও নেই যে এই ব্যাপারগুলো অনেকের কাছে বোধগম্য নয়, তাহলেও কি অন্তত 1971 সালে 26শে ফেব্রুয়ারি পাকিস্তান দলের বাংলাদেশের বাঙালি ক্রিকেটার রকিবুল হাসান এবং তার ব্যাটে লাগানো ত্রিকোণাকৃতির জয় বাংলা স্টিকারের কথা কারো মনে নেই? সেখানে কি রাজনীতি ছিল না? তবে একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই, পাকিস্তানের এমন নির্লজ্জ সাপোর্ট কি কোনোভাবেই প্রশমন করা যায় না? এতে যদি ব্যক্তিগত মতামত ক্ষুণ্ণ হয়, ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতাও ক্ষুণ্ণ হয়, তবুও কি কোনো উপায় নেই?
ধন্যবাদ স্মিতা আপনাকে। এর পরের প্রশ্নটি করেছেন, আমি দুটো একসঙ্গে নিয়ে নিচ্ছি। জার্মানি থেকে আসাদুজ্জামান রুমন, হ্যালো।
হ্যালো, আমি আসাদুজ্জামান রুমন বলছি জার্মানি থেকে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ কোন পথে হাঁটছে, স্বাধীনতা উত্তর নাকি স্বাধীনতা পূর্ব? আমার দ্বিতীয় প্রশ্ন, আশাবাদী হতে চাই কিন্তু যখন স্বাধীনতায় নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ এখনকার সরকারে থেকে ঘোষণা দেয় মদিনা সনদ অনুযায়ী দেশ চলছে, তখন আশাবাদী হওয়ার কি কোনো পথ আদৌ খোলা থাকে? আমার তৃতীয় প্রশ্ন, একটি অসাম্প্রদায়িক দেশের দাবি থেকেই বাংলাদেশের স্বাধীনতা লাভ, সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলাগুলোর গভীরতা বিবেচনায় বাংলাদেশের স্বাধীনতার অন্যতম দাবিটি কতটা যৌক্তিক মনে হয়? এ প্রসঙ্গে আমার একটি সম্পূরক প্রশ্ন রাখতে চাই অতিথি প্যানেলের কাছে, স্বাধীন বাংলাদেশের বিরোধিতাকারীদের বিচারের বিরুদ্ধে যখন বাংলাদেশের নাগরিক পরিচয়ের কিছু মানুষ দাঁড়িয়ে যায়, তখন স্বাধীনতার 43 বছরে এসে স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা থাকলেও প্রাপ্তিটা আসলে কতটা বাস্তব মনে হয়? ধন্যবাদ।
ধন্যবাদ, একগুচ্ছ প্রশ্ন আমি জানি, কিন্তু এগুলোর বোধহয় উত্তর খুব সংক্ষেপে দেওয়ার জন্যই আমি অনুরোধ করব অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
আমি প্রশ্নগুলো শুনছিলাম, আমি বুঝেছি প্রশ্নগুলোর নিহিত অর্থ। বাংলাদেশের মানুষের দেশটিকে ঘিরে যে প্রত্যাশা, তা প্রতিফলিত এই প্রশ্নগুলোর মধ্যে। আমি কিন্তু গোড়াতে উল্লেখ করেছিলাম বঙ্গবন্ধুর একটি উক্তি, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র, অসাম্প্রদায়িক প্রগতিশীল রাষ্ট্র হবে। এই ব্যাপারগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির একটা সমীকরণ হবে, এবং এই সমীকরণ করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি।
অধ্যাপক এম এম আকাশ,
দেখুন, আমাদের যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, তার ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এটি একটি দোদুল্যমান সংগঠন, এবং যখনই সে ঝুঁকে পড়েছে ডানের দিকে বা কম্প্রোমাইজের দিকে, তখন তাকে টেনে এনেছে বাম শক্তির তীব্র সংগ্রাম, লড়াই এবং শক্তিশালী অবস্থান। বর্তমানে এই অবস্থানটা বামদের নেই, বামরা এখনো যথেষ্ট শক্তিশালী নয়, সুতরাং আওয়ামী লীগের দোদুল্যমানতা আমরা আরো তীব্রভাবে দেখতে পাই। একই সঙ্গে সে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করে, জামাতকে নিষিদ্ধ করার কথা বলে, আবার মদিনা সনদের কথা বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রেখে দেয় এবং মাদ্রাসার টাকাও খুব একটা কমায় না। আবার একই সঙ্গে আমরা জাতীয় সঙ্গীত নিয়ে আজকে যে অনুষ্ঠানটা হলো সেটাও দেখতে পাই। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, আমরা অতীতেও দেখেছি যে এরকম দোদুল্যমানতার মাধ্যমেই আওয়ামী লীগ অগ্রসর হয়। তবে বিপদ হতে পারে, 75-এর মতো হয়তো শেখ হাসিনাকে মেরে ফেললো এবং আবার মৌলবাদীরা ক্ষমতায় আসলো, তাহলে পুরো জিনিসটা আবার পিছিয়ে যাবে। তবে আমাদের চেষ্টা করতে হবে এই দোদুল্যমানতাকে থামিয়ে দিয়ে জনগণকে এবং বামপন্থী শক্তিকে উপযুক্ত ভূমিকা দিয়ে এটাকে স্বাধীনতার পথে রাখা।
অধ্যাপক আকাশ ধন্যবাদ। অধ্যাপক কাবেরী গায়েন, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে বলতে হবে।
যিনি প্রশ্নটি করেছেন, আমি মনে করি সেই প্রশ্ন এবং পরের যে তিনটি প্রশ্ন একটি বিষয়ের সাথে জড়িত, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের মধ্য থেকে যে অসাম্প্রদায়িক বাংলাদেশকে গড়ার যে স্বপ্নটি হয়েছিল, সেটি আসলে 75-এর 15ই আগস্টের পরে এমন ভাবেই নাড়া খেয়ে যায় যে ধর্মীয় কাটটি প্রধান হয়ে ওঠে, এবং ফলে আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা যারাই হোক না কেন, ভোটের রাজনীতিতে করতে গিয়ে ধর্মই হয়ে ওঠে একটি প্রধান পরিচয় এবং এটি সূচক হিসেবে আমাদের সমাজ মনস্তত্ত্বে এমনভাবে ছড়িয়ে গেছে যে ধর্ম কার্ড দিয়ে যে কোনো কিছুকেই বিবেচনা করা যায়। ফলে প্রথম যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে পাকিস্তানকে সাপোর্ট করে সেটিও ধর্মীয় কারণে, আর অন্য আরেকজন যিনি বললেন অনেকগুলো প্রশ্ন করলেন সেটি হচ্ছে আজকে আমাদের সবচেয়ে যে চ্যালেঞ্জের জায়গাটি আছে সেটি হচ্ছে মৌলবাদী যে ধর্মীয় রাজনীতি সেই রাজনীতিকে মোকাবেলা করা।
হ্যাঁ, ধন্যবাদ অধ্যাপক সৈয়দ, ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ধন্যবাদ অধ্যাপক এম এম আকাশ এবং ধন্যবাদ অধ্যাপক কাবেরী গায়েন আপনাদেরকে। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।